मेराज नबी सुभान अल्लाह, मेराज नबी सुभान अल्लाह, शरी बौद्ध हुए हो रोगे मां।
अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মদনী চ্যানেলে দর্শকবৃন্দ, বিস্ময়কর সফর অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী ইরশাদ করেন, হাইসু মা কুনতুম ফসাল্লু আলাইয়া ফা ইন্না সলাতাকুম তাবলুগুনি। তুমি যেখানেই থাকো আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের আলোচনা চলছিল যে মেরাজ থেকে ফেরার পথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পরিদর্শন করেন, জান্নাতের নিয়ামতসমূহ দেখেন এবং কোন কোন ক্যাটাগরির লোকেরা জান্নাতের মধ্যে ছিল তাদেরকেও দেখতে পান। তো অসংখ্য মানুষদের মধ্যে, অসংখ্য জান্নাতবাসীদের মধ্যে এক প্রকারের বা এক ক্যাটাগরির মানুষ এমনও দেখেন যে স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মেরাজের সফরের সেই সুন্দর রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমন এমন এক মানুষের নিকট দিয়ে হইল যে আরশের নূরে লুকায়িত ছিল। হুজুর পণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হে জিব্রিল, তিনি কে, কোনো ফেরেশতা নাকি? বলা হইল না। জিব্রিল আমিন আলাইহিস সালাম ইরশাদ করলেন, তিনি হইলেন সেই ব্যক্তি দুনিয়ায় যার মুখ আল্লাহ তাআলা জিকিরে সিক্ত থাকত, তার মন মসজিদের সাথেই লেগে থাকত এবং সে কখনো তার পিতা মাতাকে মন্দ বলা বা তাদের অসম্মান করার কারণ হয়নি। সুবহানাল্লাহ, তিনটি কাজ সে করেছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের নূরে লুকায়িত রেখেছিলেন, যার কারণে প্রিয় নবীকে মনে হয়েছিল সে কোনো ফেরেশতা নাকি। কিন্তু জিব্রিল আমিন আলাইহিস সালাম ইরশাদ করলেন, না, তিনি ফেরেশতা নয়, বরং তিনি ওই ব্যক্তি যিনি দুনিয়ায় বেশি বেশি করে আল্লাহর জিকির করতেন, মসজিদে তার মন লাগা থাকতো, বারবার মসজিদে তার যেতে মন চেত এবং তৃতীয় হচ্ছে যে নিজের পিতা মাতাকে কখনো মন্দ বলে নেই, পিতা মাতার কখনো অবাধ্যতা করে নেই, পিতা মাতার নাফরমানি করা বা তাদের মনে কষ্ট দেয় নেই, তাদের অসম্মান করার কোনো কারণ সে কখনোই হয় নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন। তো বোঝা গেল পিতা মাতাকে সম্মান করা, মহব্বত করা এবং তাদের আনুগত্য করা আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে অনেক বেশি পছন্দ। আরও বড় বড় অনেক নিয়ামত সমূহের মধ্যে একটি হচ্ছে যা মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে যে জান্নাতে পরিভ্রমণের সময় দুজাহানের সর্দার মাহবুবে পরওয়ারদিগার হুজুর পণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পায়ের আওয়াজ শুনলেন, যার সম্পর্কে হুজুর পণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলে যেটা কার পায়ের আওয়াজ, তখন বলা হইল তিনি হচ্ছেন হযরত বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তো একদা বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা ইরশাদ করলেন যে আমি জান্নাতে তোমার পায়ের চলনের আওয়াজ শুনতে পেয়েছিলাম, তো তুমি এমন কোন আমল করো যার কারণে তুমি এইরকম ফজিলত পেয়েছো? তো হযরত বেলাল রাদি আল্লাহ তাল্লাহ ইরশাদ করেন যে ইয়া রাসূলুল্লাহ, দিনে বা রাতে যখনই আমি অজু বা গোসল করি তখন দুই রাকাত নফল নামাজ আদায় করে ফেলি। তো এই অজু বা গোসল করার পর দুই রাকাত নফল নামাজ আদায় করার কারণেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে এমন মর্যাদা দিয়েছেন বা আমার তকদিরে এরকম রেখে দিয়েছেন যে আপনি জান্নাতের মধ্যে আমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন। সুতরাং দর্শক বৃন্দ, আরও অনেক বড় বড় অসংখ্য বড় বড় নিয়ামত পরিদর্শন করার পর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মুজিজাকে সম্পাদন করার পর পৃথিবীতে যখন তাশরিফ নিয়ে আসেন তো দেখেন যেই মুহূর্তে বা যে সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে গিয়েছিলেন এখন সেই সময়ের মধ্যেই তিনি অবস্থান করছেন। বিছানা তখন গরম ছিল, জানালা যেভাবে নড়াচড়া করছিল সেভাবে নড়াচড়া করছে, একদম সব কিছু সেভাবেই ছিল যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন তখন যেন এমন মনে হচ্ছিল সব কিছুই স্তব্ধ হয়ে গিয়েছে, সব কিছুই থেমে গিয়েছিল। বাট প্রিয় নবী আসার পর সব কিছু আবার পূর্বের ন্যায় চলমান হয়ে গেছে। দুনিয়াবাসীদের নিকট এত বড় মুজিজা যা প্রিয় নবীর সাথে হয়েছে, যা প্রিয় নবী প্রকাশ করেছেন, তা দুনিয়ার লোকদের নিকটে প্রকাশ করা, কিন্তু যারা দুনিয়ার মুশরিক কাফির তাদের জন্য এটা কখনোই মেনে নেয়া সম্ভব নয়। কারণ তারা আল্লাহর কুদরতের উপর তো বিশ্বাস করেই না, আল্লাহর রহমতের উপর তো বিশ্বাস করেই না, সাথে সাথে এত কম মুহূর্তের মধ্যে এত বড় একটি সফর যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তারপর সাতটি আসমান, তারপর জান্নাত জাহান্নাম, অতপর মওলার দিদার, সব কিছু করে তিনি আবার মুহূর্তের মধ্যে চলে আসলেন, এটা তো তাদের পক্ষে কখনো এই বিষয়টি সম্ভব ছিলই না। যার কারণে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে অর্থাৎ মক্কাতুল মুকাররমাতে যেই দিন মেরাজ সংগঠিত হয়েছে সেই দিন সকালবেলায় একা নির্জনে খুব চিন্তিত অবস্থায় প্রিয় নবী বসেছিলেন এবং চিন্তা করছিলেন যে মক্কার কাফিরগণ এ কথা তো কোনো মতেই বিশ্বাস করবে না, আমার এত বড়, আমি যে এত কিছু দেখে এসেছি তা আমি এখন যখন বলবো তারা এটা বিশ্বাস করবে নাকি করবে না। এমত অবস্থায় আবু জাহেল সে দূর থেকে অবলোকন করল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আলাদা সবার থেকে আলাদা হয়ে নির্জনে বসে আছেন এবং চিন্তিত অবস্থায়। তো আবু জাহেল প্রিয় নবীর কাছে গেল এবং ঠাট্টা করতে করতে বলল যে এখনো আবার নতুন কিছু হয়েছে নাকি, না নতুন কিছু বলবে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হ্যাঁ, আমার সাথে একটি ঘটনা ঘটেছে। তো জিজ্ঞাসা করলো তা কি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমাকে রাত্রে পরিভ্রমণ করানো হয়েছে। জিজ্ঞাসা করলো কোথায়? তো প্রিয় নবী ইরশাদ করলেন বেতুল মুকদ্দাস পর্যন্ত। তারপর বেতুল মুকদ্দাসের পর আরো অন্যান্য যা সফর রয়েছে সবগুলো কথা প্রিয় নবী যখন ইরশাদ করলেন তো এই কথা তো আবু জাহেল বিশ্বাস করবে তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ সে ইসলামের দিনে ইসলামের শত্রু। কিন্তু যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দাবি করলেন এবং আবু জাহেলের কাছে প্রকাশ করলেন তখন আবু জাহেল চিন্তা করল যে এটাই হচ্ছে ভালো সুযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে যারা ইসলামের দাওয়াত প্রদান করছে, যারা নতুন নতুন এখন ইসলাম গ্রহণ করেছে বা ইসলাম থেকে প্রভাবিত হচ্ছে তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে কুমন্ত্রণা দিয়ে এবং বুঝিয়ে যে দেখো তোমাদের নবী বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নাউজুবিল্লাহ ওলট পালট কথা বলছে, মন গড়া কথা বলছে, এইসব কথা বুঝিয়ে তাদের থেকে দিনে ইসলাম থেকে সরিয়ে নেওয়া যাবে। এই কথাকে চিন্তা করেই ইসলামের দুশ্মন প্রিয় নবীর দুশ্মন আবু জাহাল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল আমি যদি মানুষকে আপনার নিকট ডেকে আনি তবে আপনি কি তাদেরকেও তা বর্ণনা করবেন যা আমাকে বলেছেন? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হ্যাঁ, আমি অবশ্যই বলবো। অতঃপর আবু জাহেল মানুষদেরকে ডেকে যখন জড়ো করল এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও একই বিষয় বর্ণনা করলেন, তখন মাআযাল্লাহ মানুষেরা মিথ্যা মনে করে কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ মিন যালিক পাগল মনে করে প্রিয় নবীর ব্যাপারে এটা চিন্তা করে যে তিনি মিথ্যা বলছেন, নাউযুবিল্লাহ, কেউ হাতে তালি দিল আর কেউ অবাক হয়ে আপন হাত মাথায় রাখল। লোকদের মধ্যে কিছু মানুষ আবার এমনও ছিল যারা বাইতুল মুকাদ্দাস দেখেছিল, মক্কাতুল মুকাররমার অনেকে এমন ছিল যারা ব্যবসার উদ্দেশ্যে বা ভ্রমণের নিয়তে পূর্বে বাইতুল মুকাদ্দাস গিয়েছে এবং তারা বাইতুল মুকাদ্দাস দেখেছেও। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বাইতুল মুকাদ্দাসের নিদর্শন সমূহ জানতে চাইল যে আচ্ছা আপনি মসজিদুল হারাম থেকে মুহূর্তের মধ্যে মসজিদুল আকসা চলে গেলেন, অথচ আমাদের জন্য মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত হচ্ছে এক মাসের দূরত্ব, এক মাসের সফর। আর পূর্বেকার সময় যেহেতু উড়োজাহাজ ছিল না, যা ইলেকট্রিক মোটর যানবাহন ছিল না, তো মানুষ উটের উপর বা ঘোড়ার উপর সফর করে মানুষ যেত, তখন এক মাস সময় লেগে যেত শুধু যেতে, আবার আসতে এক মাস, সব মিলিয়ে এটা দুই মাসের সফর হয়ে গেল। তারা শুনে অবাক যে প্রিয় নবী মুহূর্তের মধ্যে চলে গেলেন। তো তারা বলল যে আপনি আমাদেরকে বাইতুল মুকাদ্দাসের নিদর্শন সমূহ বর্ণনা করুন, বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টি, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টি, কি কি আছে না আছে, সব সূক্ষ্ম ছোট ছোট ডিটেলস বলুন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটির পর একটা বাইতুল মুকাদ্দাসের সব বর্ণনা নিদর্শন সমূহ দিতে লাগলেন। এক পর্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু বিষয়ে সন্দেহ হইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে দারে আকিলের নিকট রেখে দিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে দেখে সকল নির্দেশনা বলে বর্ণনা করে দিলেন। এতে লোকেরা চিৎকার করে উঠল যে নিদর্শনের ব্যাপারে যা বলা হয়েছে, প্রিয় নবী বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে যা যা বলেছেন আল্লাহ পাকের শপথ, তা তো একেবারেই সঠিক, প্রিয় নবী একদম ভুল করেন নাই। আচ্ছা, কেউ কেউ তারপরও বিশ্বাস করতে পারছিল না যে এটা কীভাবে সম্ভব। তো কেউ কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিজেদের কাফেলার ব্যাপারে জিজ্ঞাসা করল, যারা অন্য দেশ থেকে ব্যবসা করে ফিরে আসছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাফেলা সম্পর্কেও জানালেন, জি হ্যাঁ, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যাওয়ার পথে, এমনকি যখন তিনি পৃথিবীতেও ফিরে আসছিলেন, তখনও প্রিয় নবী দেখলেন যে একটি কাফেলা মক্কাতুল মুকাররমার দিকে আসছে। আর এই বিষয়ে মক্কার কাফিরেরা জানত, কারণ যেহেতু তারা ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় সফর করত বা তাদের মালপত্র বিভিন্ন সফর করে আসতো, তো তারা এই বিষয়ে তারা অবগত ছিল যে অমুক দিনের মধ্যে বা অমুক সময়ের মধ্যে একটি কাফেলা আমাদের নিকট পৌঁছে যাওয়ার কথা বা মক্কাতে পৌঁছে যাওয়ার কথা। তো সে বিষয়কে কেন্দ্র করেই তারা জিজ্ঞাসা করলো যে একটি কাফেলাও, ব্যবসার কাফেলা, মক্কাতুল মুকাররমার দিকে ধেয়ে আসছে, তা আপনি কি তাদেরকে দেখেছেন? তো প্রিয় নবী বললেন যে হ্যাঁ, আমি দেখেছি। প্রিয় নবী ইরশাদ করেন, হ্যাঁ, তারা মক্কার অতি নিকটে পৌঁছেছে এবং বুধবার সূর্য উঠার পূর্বেই তারা মক্কায় প্রবেশ করবে। আবু জেহেল, তার তো কোনোভাবেই সহ্য হচ্ছিল না এই বিষয়টি, তো আবু জেহেল প্রমুখ ওই দিন খুব ভোরে ছাদ ঘরের ছাদে উঠে কাফেলার আগমনের পরীক্ষা করতে লাগলো যে প্রিয় নবী যে বলেছেন বুধবার সকালে পৌঁছাবে, তো তারা কি আসলে পৌঁছায় নাকি, যদি কাফেলা না আসে তাহলে সে প্রিয় নবীর প্রতি মিথ্যা প্রতিপন্ন করতে পারবে, মিথ্যার আরোপ দিতে পারবে, নাউযুবিল্লাহ। তো এই দিকে সূর্য উঠে উঠে অবস্থা, সূর্য আস্তে আস্তে উঠছে, অথচ কাফেলা এখনো দৃষ্টিগোচর হচ্ছে না। আবু জাহাল বলল, এবার পরীক্ষা হয়ে গেছে, নবীর মেরাজ মিথ্যা, নাউযুবিল্লাহ, মেরাজ হয়নি। আবু জাহাল এরকম বলা শুরুই করল, তো দূর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এমন দয়া যে দূর থেকে কাফেলা দৃষ্টিগোচর হওয়া লাগলো। দেখা গেল যে হ্যাঁ একটি কাফলা মক্কাতুল মুকাররমার দিকে চলে আসছে। তো এর দ্বারা প্রমাণ পেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে মেরাজে সফর করেছেন এই মেরাজে সফরটি সত্য। কিন্তু তারপরেও কিছু দুর্ভাগ্য মানুষ, কিছু দুর্ভাগ্য কাফের এমন ছিল যারা এত বড় বড় দলিলাদি দেখার পরেও, প্রিয় নবীর মুজিজা দেখার পরেও, যে বাইতুল মুকাদ্দাসের নিদর্শন সমূহ বলে দিলেন, চিহ্ন সমূহ বলে দিলেন, কাফেলার ব্যাপারেও মুজিজা দেখিয়ে দিলেন, ভবিষ্যৎবাণী সঠিক হয়ে গেল, কিন্তু এই সব কিছু অবলোকন করার পরেও তাদের হৃদয় এ বিষয়কে গ্রহণ করতে পারল না। তারা কুফুরের এমন অন্ধকারে পৌঁছে গেল, তারা পথভ্রষ্টতার সাগরে এমনভাবে ডুবে গিয়েছিল যে আর তারা এখান থেকে বের হতে পারছিল না, যার কারণে তারা এই সব কিছুকে নিজের বিবেকের পাল্লায় ওজন করে মাপছিল। আর এই মুজিজাই হচ্ছে এমন জিনিস যা মানুষের বিবেক বা আকলের মধ্যে কখনোই আসবে না, এটা আকল কখনো অ্যাকসেপ্ট করবে না। আর এটাই তো হচ্ছে নবী রাসূলদের মুজিজা, অলৌকিক ঘটনা। তাই তো মুস্তাদরাকের মধ্যে এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে যে মেরাজের দিন সকালে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা লোকদের নিকট বর্ণনা করলেন, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়নকারী এবং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়নকারী কিছু লোক মুরতাদ হয়ে গিয়েছিল। অর্থাৎ তারা নতুন নতুন মুসলমান হয়েছিল, কিন্তু কুফুর তাদেরকে এমনভাবে আঁকড়িয়ে ধরল এবং নিজের বিবেক এবং আকল দ্বারা চিন্তা করার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেল এবং আবার পুনরায় কাফির হয়ে গেল। আর যারা পুনরায় কাফির হয়ে যায় তাদেরকে মুরতাদ বলা হয়। কিন্তু আমার প্রিয় দর্শকবৃন্দ, অপরদিকে কিছু লোক কুফুরের দিকে চলে যাচ্ছিল, কাফিরেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁটা মারার জন্য, ঠাট্টা মশকারি করার জন্য আরেকটি সুযোগ খুঁজে বের করছিল। তো অপরদিকে পরিপূর্ণ ইমানদারদের ইমান আরও বৃদ্ধি পেয়ে গেল, আল্লাহ পাকের কুদরতের উপর তাদের বিশ্বাস আরও দৃঢ় হইল এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার বিশ্বাস আরও শক্তিশালী হয়ে গেল। জি হ্যাঁ, আমি সাহাবায়ে কেরামদের কথা বলছি, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের মুজিজা, মেরাজের ঘটনা শোনার পর তাদের ইমান দুর্বল হওয়ার তো দূরের কথা, বরং তাদের ইমান আরও প্রখর হয়ে গেল, আরও শক্তিশালী হয়ে গেল। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের মহব্বত, ভালোবাসা, তাদের ইমান আরও বেশি মজবুত হয়ে গেল এবং তারা এই কথাকে নির্দ্বিধায় মেনে ফেলল, কোনো রকমের সন্দেহ ছাড়াই মেনে ফেলল যে হ্যাঁ আমাদের প্রিয় নবী মেরাজে সফর করেছেন। আর প্রকৃতপক্ষে এটাই তো মুমিনের সিফাত, এটাই হচ্ছে মুমিনের গুণাবলী, মুমিনের বিশেষ গুণ যে সে অদৃশ্য বিষয়ের উপর ইমান নিয়ে আসবে। তার কলব, তার হৃদয়, তার বিবেক, তার চিন্তা চেতনা এস কোনো কিছু নিজে থেকে চিন্তা করবে না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিষয়ে দিক নির্দেশনা দিবেন, যে বিষয়ের প্রতি ইমান আনতে বলবেন, বিশ্বাস করতে বলবেন, একজন মুমিনের ইমান, একজন মুমিনের বিশ্বাস এসব কিছুকে মেনে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যেও তো ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এবং মুমিন তো তারা যে অদৃশ্য বিষয়ের উপর ইমান রেখেছে। যেমনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘোষণার পর কিছু লোক দৌড়ে এসে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছালো আর বলতে লাগলো, আপনি কি এই বিষয়টি সত্যায়ন করেন যা আপনার বন্ধু বলেছেন যে তিনি রাতেই মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করেছেন? সম্ভবত তাদের ধারণা ছিল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে প্রিয় নবীর সঙ্গ ছেড়ে দেবেন, কিন্তু উৎসর্গিত হয়ে যান সাইয়েদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্যবাদিতার উপর। যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অতি আশ্চর্যজনক সংবাদ শুনলেন, যাতে বিবেকের মানদণ্ড কোনোভাবে মেনে নিতে প্রস্তুত নয়, তখন তিনি ইরশাদ করলেন, আবা কওয়ালা জালিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, আবা কওয়ালা জালিক, যে প্রিয় নবীকে আসলেই এরকম বলেছেন? তো কাফিরগণ বলল, হ্যাঁ প্রিয় নবী বলেছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, লা ইন কানা ক্বালা যালিক লাকাদ সাদাক, যে যদি সত্যি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলে থাকেন তো নিঃসন্দেহে তিনি সত্য বলেছেন, কারণ প্রিয় নবী যা বলবেন তা সত্যই বলবেন। এই বিষয়কে একবারে শুনে একসেপ্ট করে নেবার কারণে, মেনে নেবার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, হে আবু বকর, আল্লাহ পাক তোমার নাম সিদ্দিক দিয়েছেন, তোমাকে সিদ্দিক নামে আখ্যায়িত করেছেন। তারপর থেকেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক নামে প্রসিদ্ধ লাভ করলেন। তো দর্শকবৃন্দ, এই ছিল মেরাজের বিস্ময়কর সফর, যা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মসজিদুল হারাম থেকে শুরু হইল, অতপর মসজিদুল আকসা, সাত আসমান, সিদ্রাতুল মুনতাহা অতিক্রম করলেন, লা মাকানে গেলেন, আল্লাহর নিয়ামত সমূহ দেখলেন, তারপর মুহূর্তের মধ্যে আবার পৃথিবীতে তশরিফ নিয়ে আসলেন। যাদের বিশ্বাস করার ছিল না, যারা কাফির, যাদের হৃদয়, যাদের কলব কুফরের অন্ধকারে ছিল, তারা এই বিষয়কে মানতে পারে নাই। কিন্তু যারা ইমানদার ছিলেন, যাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা ছিল, তারা এই বিষয়কে মানতে কোনো দ্বিধাবোধ করেন নাই, বরং তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনেই তারা মুহূর্তের মধ্যেই মেনে নিলেন এবং তাদের ইমান পূর্বের তুলনায় আরও বেশি মজবুত এবং প্রখর হয়ে গেল। তো আল্লাহ পাক আমাদেরকেও এই মেরাজের এই সম্পূর্ণ সফর, যা ঘটনা, যা মেরাজে সংঘটিত হয়েছে, এর উপর ইমান রাখার, এর উপর বিশ্বাস করার এবং অপরের নিকটও যা যা আমরা শুনেছি তা পৌঁছানোর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
মেরাজ নবী সুবহানাল্লাহ।